الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صحابہ بدری صحابہ کے ذکر میں سے
بدری صحابی دیر سریتی چارن ایر دھارا بھائی کو تا ہے آج امی جے صحابی دیر سریتی چارن دیر شروع کر گو تینی حلین حضرت یزید بن رکائش رضی اللہ عنہ حضرت یزید ایر شمپر کو چھلو قرائش گوتر بنو اسد بن خزیمہ بنشو شاتے ایبن حضرت یزید بنو عبد شمسر میتر چھلین কেউ কেউ তার নাম আরবাদও বর্ণনা করেছেন, কিন্তু এটি সঠিক বা যথার্থ নয়। হযরত ইয়াজিদের পিতার নাম ছিল রুকায়েশ বিন রিয়াব এবং তার ডাকনাম বা উপনাম ছিল আবু খালেদ। হযরত ইয়াজিদ বদর, উহুদ এবং পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। হযরত ইয়াজিদ বদরের যুদ্ধে তাই গোত্রের আমর বিন সুফিয়ান নামের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। তার এক ভাইয়ের নাম ছিল হযরত সাইদ বিন রুকায়েশ, যিনি নিজ পরিবার পরিজনের সাথে মক্কা থেকে মদিনা অভিমুখে হিজরত করেন, যাদেরকে প্রাথমিক হিজরতকারীদের অন্তর্ভুক্ত করা হয়। হযরত ইয়াজিদের আরেক ভাইয়ের নাম ছিল হযরত আব্দুর রহমান বিন রুকায়েশ, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত ইয়াজিদের এক বোনের নাম ছিল হযরত আমেনা বিন রুকায়েশ, যিনি প্রাথমিক যুগেই মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিও নিজ পরিবার পরিজনের সাথে মদিনা অভিমুখে হিজরত করেছিলেন। হযরত ইয়াজিদ ইয়ামামার যুদ্ধের দিন দ্বাদশ হিজরি সনে শাহাদত বরণ করেছিলেন। এই যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ কিছুটা নিম্নরূপ। অবশ্য পূর্বেও আমি একবার সংক্ষিপ্তভাবে বিষয়ে কিছুটা বর্ণনা করেছিলাম। ইয়ামামার যুদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে এগারো হিজরি সনে সংঘটিত হয়েছিল। কতিপয় ঐতিহাসিকের মতে দ্বাদশ হিজরিতে হয়েছিল। মুসাল্লামা কাজ্জাবের বিরুদ্ধে ইয়ামামা নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ইকরামা বিন আবু জাহালের নেতৃত্বে একটি সেনাদল মুসাল্লামা কাজ্জাবের বিরুদ্ধে প্রেরণ করেন। তাদের পেছনে তাদের সহযোগিতার জন্য হযরত সুরাহবিল বিন হাসানার নেতৃত্বে আরেকটি সেনাদল প্রেরণ করেন। হযরত সুরাহবিলের পৌঁছার পূর্বেই হযরত ইকরামা মুসাল্লামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেন, যেন বিজয় মুকুট তার মাথায় শোভা পায়। কিন্তু মুসাল্লামার হাতে তারা পরাজিত হয়। হযরত সুরাহবিল যখন এই ঘটনা জানতে পারেন, তখন পথিমধ্যেই তিনি থেমে যান। হযরত ইকরামা নিজের ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লিখে পাঠালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে তাকে লেখেন যে এই অবস্থায় তুমি আমার সাথে সাক্ষাৎ করো না, আর আমি তোমাকে এমন অবস্থায় দেখতেও চাই না, আর তুমি মদিনাতেও ফিরে আসবে না যা দেখে মানুষের মাঝে মদিনার লোকদের মাঝে বিরোধিতা সৃষ্টি হতে পারে। বরং তুমি নিজ বাহিনী নিয়ে ওমানবাসী এবং মাহারার বিদ্রোহীদের সাথে গিয়ে যুদ্ধ করো। এরপর ইয়েমেন এবং হাজারা মওতে গিয়ে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত সুহরাবিলকে লিখে পাঠান যে হযরত খালিদ বিন ওয়ালিদের আগমন পর্যন্ত তুমি স্বস্থানে অবস্থান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদকে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করেন এবং তার সাথে আনসার ও মুহাজিরদের একটি বড় বাহিনী প্রেরণ করেন। আনসার দলের নেতা ছিলেন হযরত সাবিত বিন কায়েস এবং মুহাজিরদের নেতা ছিলেন হযরত আবু হুযাইফা ও যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত খালেদের আগমনের পূর্বেই হযরত সুরাহবিল মুসাল্লামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন এবং পিছপা হয়ে পড়েন। হযরত আবু বকর হযরত খালেদের জন্য হযরত সেলিতের নেতৃত্বে আরো সাহায্য প্রেরণ করেন, যেন পেছন থেকে অন্য কেউ তাদের উপর আক্রমণ করতে না পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি বদরি সাহাবীদের ব্যবহার করতে চাই না, তারা নিজেদের সৎকর্ম নিয়েই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থাতেই আমি তাদেরকে রেখে যেতে চাই। আল্লাহ তাআলা তাদের কল্যাণে এবং পুণ্যবান লোকদের কল্যাণে তাদের কাছ থেকে ব্যবহারিক রূপে সাহায্য গ্রহণের চেয়ে উত্তম রূপে বিপদাবলী দূর করে দেন। কিন্তু যা হোক, কতিপয় বাধ্যবাধকতার কারণে কোনো কোনো সময় অংশগ্রহণ করেছিলেন। পক্ষান্তরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মত এর বিপরীত ছিল। তিনি বদরি সাহাবীদেরকে সেনাবাহিনী ইত্যাদিতে কাজে লাগাতেন বা প্রেরণ করতেন। যা হোক, এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 13,000, অপরদিকে মুসালামার সেনা সংখ্যা 40,000 বর্ণনা করা হয়ে থাকে। মুসালামা কাজাবের সাথে এক ব্যক্তি ছিল যার নাম ছিল নাহারুর রাজ্জাল বিন উনফুয়া। সে মহানবী সাসমের সকাশে উপস্থিত হয়ে পবিত্র কোরআন এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামামা বাসীদের জন্য মুয়াল্লিম বা শিক্ষক হিসেবে প্রেরণ করেন, যেন সে মুসালমা কাজ্জাবের নবুয়তের দাবির অসারতা প্রমাণ করে। কিন্তু সেখানে গিয়ে এই ব্যক্তি মুরতাদ তথা ধর্মত্যাগী হয়ে যায়, আর একথার সাক্ষ্য দেয় যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাইলামাকে আমার সাথে নবুয়তের অংশীদার বানানো হয়েছে, নাউজুবিল্লাহ। যা হোক, পূর্বেও আর বর্তমানেও যখন কেউ মুরতাদ হয় তখন এভাবেই ভ্রান্ত আপত্তি এবং মিথ্যা অপবাদ আরোপ করা এমন লোকদের কাজ হয়ে থাকে। যা হোক, মুসাইলামার গোত্র বনু হানিফার উপর এই ব্যক্তির ধর্মত্যাগ মুসাইলামার নবুয়তের দাবির তুলনায় কয়েক গুণ বেশি মন্দ প্রভাব বিস্তার করে, কেননা তাকে প্রেরণ করা হয়েছিল তরবিয়তের জন্য, তাই মানুষের উপর এরও প্রভাব ছিল। মুসাইলামার নবুয়তের দাবির ফলে খুব বেশি প্রভাব পড়েনি, কিন্তু যখন সে ব্যক্তি এসব কথা বলে তখন তার কথায় মানুষ প্রভাবিত হতে আরম্ভ করে, তার সাক্ষ্য সবাই মেনে নেয় এবং ফলাফলস্বরূপ মুসাইলামার আনুগত্য স্বীকার করে নেয় এবং তাকে বলে যে তুমি নবী সাল্লামকে পত্র লেখো, যদি তিনি তোমার কথা না মানেন তাহলে তার বিরুদ্ধে আমরা তোমাকে সাহায্য করব। তাদের পক্ষ থেকে এই বিদ্রোহের ঘোষণাই মূলত যুদ্ধের প্রকৃত কারণ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন সেই যুদ্ধের ঘটনা বর্ণিত হচ্ছে। এরপর যে বর্ণনা রয়েছে তা হল হযরত খালিদ সম্পর্কে যখন জানা যায় যে তিনি কাছাকাছি এসে গেছেন, তখন সে উকরাবা নামক স্থানে নিজের তাবু খাটায় বা শিবির স্থাপন করে আর মানুষকে তার সাহায্যের জন্য আহ্বান করে। মানুষ বিশাল সংখ্যায় তার দিকে আসতে আরম্ভ করে। তখনই মুজাবিন মুরারা একটি সেনাদল সহ বাইরে আসলে মুসলমানরা তাকে এবং তার সাথীদেরকে পাকড়াও করে। হযরত খালিদ তার সাথীদেরকে হত্যা করেন আর মুজাকে জীবিত রাখেন। তারা যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছিল, কেননা বনু হানিফা গোত্রে তার অনেক সম্মান ছিল। তাদের নেতাকে হত্যা করেনি, বরং যুদ্ধবন্দী হিসেবে আটক করেন। এই জন্য মুসাইলামার পুত্র সুরাবিল বনু হানিফাকে উত্তেজিত করতে গিয়ে বলে যে আজ আত্মাভিমান প্রদর্শনের দিন, যখন তাকে অর্থাৎ মুজাকে পাকড়াও করা হয় তখন মুসাইলামার পুত্র বনু হানিফা গোত্রকে উস্কানি দিতে থাকে বা প্ররোচিত করতে থাকে যে যদি আজ তোমরা পরাজিত হও তাহলে তোমাদের মহিলাদেরকে আজ দাসী বানানো হবে আর বিবাহ বহির্ভূতভাবে তাদেরকে ব্যবহার করা হবে, অতএব আজ তোমরা তোমাদের মান সম্ভ্রমের সুরক্ষার জন্য পূর্ণ বীরত্ব প্রদর্শন করো এবং নিজেদের মহিলাদের সুরক্ষা করো। যা হোক, যুদ্ধ আরম্ভ হয়। মুহাজিদের পতাকা হুজাইফার মুক্ত দাস হযরত সালেমের কাছে ছিল, যখন কিনা এর পূর্বে তা আবদুল্লাহ বিন হাফসের কাছে ছিল, কিন্তু তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আর আনসারদের পতাকা হযরত সাবিত বিন কায়েসের কাছে ছিল। তুমুল যুদ্ধ হয়, আর সেই যুদ্ধ এমন ছিল যে মুসলমানদের ইতোপূর্বে কখনো এমন ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হতে হয়নি। এই যুদ্ধে মুসলমানরা পশ্চাৎপদ হয় আর বনু হানিফার লোকেরা মুজাকে মুক্ত করার জন্য সামনে অগ্রসর হয়, যাকে হযরত খালিদ বিন ওয়ালিদ বন্দী করেছিলেন। আর হযরত খালিদ বিন ওয়ালিদের তাবুর উদ্দেশ্যে অগ্রসর হয়, অর্থাৎ সেদিকে যায় বা সেদিকে অগ্রসর হয়। সে সময় হযরত খালিদের স্ত্রী তাবুর ভিতরে ছিলেন। তারা হযরত খালিদ এর স্ত্রীকে হত্যা করতে চাইলে মুজাআ বলে আমি তাকে আশ্রয় দিয়েছি এবং তাদেরকে হত্যা করতে বাধা দেয়। মুজাআ তাদেরকে পুরুষদের উপর আক্রমণ করতে বলে, তখন তারা তাবু কেটে চলে যায়। যুদ্ধ আবার চরম আকার ধারণ করে আর বনু হানিফা গোত্রের লোকেরা সবাই মিলে সম্মিলিত ভাবে তীব্র আক্রমণ করে। সেদিন কখনো মুসলমানদের পাল্লা ভারী হতো, আবার কখনো কাফিরদের। সেই যুদ্ধে হযরত সালেম, হযরত আবু হুযাইফা ও হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো সম্মানিত সাহাবীরা শহীদ হন। হযরত খালেদ যখন মুসলমানদের এই অবস্থা লক্ষ্য করেন, তখন তিনি প্রত্যেক গোত্রকে পৃথক পৃথক ভাবে সারিবদ্ধ হওয়ার নির্দেশ দেন, যেন বিপদ আপদের মাত্রা অনুমান করা যায়, আর এটি বোঝা যায় যে কোথা থেকে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে। অনুরূপভাবে যুদ্ধের সারিগুলোকে পৃথক পৃথক ভাবে সাজানো হয়। মুসলমানরা তখন পরস্পরকে বলছিল, আজ পশ্চাৎপসরণে আমাদের লজ্জা হচ্ছে, অর্থাৎ আমাদের যে অবস্থা হচ্ছে তা খুবই লজ্জাজনক। মুসলমানদের জন্য এর চেয়ে অধিক বিপদের দিন আর ছিল না। মুসলমা তখনও তার অবস্থানে দৃঢ় ছিল এবং কাফেরদের পক্ষ থেকে যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন এবং তিনি অনুভব করেন যে তাকে হত্যা না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। এটি বুঝতে পেরে হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে যান এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করেন আর রণসঙ্গীত উচ্চকিত করেন, যা সেই যুগে ছিল ইয়া মুহাম্মাদা, যেই তার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে সে নিহত হয়েছে। এর ফলে মুসলমানরা উজ্জীবিত হয়। এরপর হযরত খালেদ মুসাইলামাকে আহ্বান করেন, কিন্তু সে সামনে আসেনি, বরং পলায়ন করে আর নিজ সাথীদের নিয়ে নিজের বাগানে আশ্রয় নিতে বাধ্য হয় এবং বাগানের দরজা বন্ধ করে দেয়। মুসলমানরা চতুর্দিক থেকে তার বাগান পরিবেষ্টন করে বা ঘিরে রাখে। হযরত বারা বিন মালিক বলেন, হে মুসলমানরা, তোমরা আমাকে প্রাচীরের উপর চড়িয়ে ভেতরে নামিয়ে দাও। তিনি খুবই সাহসী ছিলেন। মুসলমানরা বলে, আমরা এমনটি করতে পারি না, কিন্তু হযরত বারা তা মানেননি, বরং তিনি জোর দিয়ে বলেন, আপনারা আমাকে কোনোভাবে এই বাগানের ভেতরে নামিয়ে দিন। কাজেই মুসলমানেরা তাকে প্রাচীরের উপর চড়িয়ে দেয় আর তিনি তার উপর থেকে শত্রুদের মাঝে লাফিয়ে পড়ে বাগানের ভেতরে চলে যান। ভেতরে গিয়ে তিনি দরজা খুলে দেন। মুসলমানরা বাগানের ভেতরে প্রবেশ করলে পুনরায় ভয়াবহ যুদ্ধ হয়। ওয়াহশী মুসাইলামাকে হত্যা করে। এই ওয়াহশী হলো সেই ব্যক্তি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল। যা হোক, এক বর্ণনা মতে ওয়াহশী এবং অপর এক আনসারী সম্মিলিতভাবে মুসাইলামাকে হত্যা করেছিলেন। ওয়াহশী নিজের বর্ষা মুসাইলামার দিকে নিক্ষেপ করেন আর আনসারীও নিজের তরবারি দিয়ে তাকে আঘাত করেন। উভয়ে একই সময় আক্রমণ করেছিলেন। তাই পরবর্তীতে ওয়াহশী বলতেন, আল্লাহই ভালো জানেন যে আমাদের মধ্যে কার আঘাতে মুসাইলামার ভবলীলা সাঙ্গ হয়। হযরত আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন, এক ব্যক্তি চিৎকার করে এই ঘোষণা করে যে মুসাইলামাকে এক কৃষ্ণাঙ্গ দাস হত্যা করেছে। তাই এই সম্ভাবনাই বেশি যে ওয়াহশী তাকে হত্যা করেছে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু মুজার মাধ্যমে মুসাইলামার লাশ খুঁজে বের করেন। মুজা খালেদকে বলে, মুসলমানদের প্রতিপক্ষ হিসেবে আগত লোকেরা তরাপরায়ণ ও অনভিজ্ঞ ছিল। সকল দুর্গ অভিজ্ঞ সৈনিকে পরিপূর্ণ। তাদের পক্ষ থেকে আমার সাথে সন্ধি করে নিন। এখন যুদ্ধ করলে মুসলমানদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। সে দ্রুততার সাথে কৌশল অবলম্বন করে। হযরত খালেদ মুজার সাথে এই শর্তে সন্ধি করেন যে তাদেরকে প্রাণে মারা হবে না, অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিছু করা হবে না, বন্দী বানানো হবে না। এছাড়া সকল জিনিসের উপর মুসলমানরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। মুজা বলে, চতুর ব্যক্তি ছিল, সে বলে, আমি দুর্গবাসীদের কাছে যাচ্ছি এবং তাদের সাথে পরামর্শ করে আসছি। মুসলমা নিহত হওয়ার কারণে তাদের মনোবল পূর্বেই ভেঙে পড়েছিল, কিন্তু তার চতুরতা সেই কাফিরদের কাজে আসে। মুজা দুর্গে এসে দেখল সেখানে মহিলা, শিশু, বৃদ্ধ এবং দুর্বল ব্যক্তিরা ছাড়া আর কেউই ছিল না। সে এই কৌশল অবলম্বন করে যে মহিলাদের বর্ম পরিধান করায় আর তাদেরকে বলে যে আমার ফিরে আসা পর্যন্ত তোমরা গিয়ে দুর্গের পাঁচিলে দাঁড়িয়ে থাকো আর অনবরত রণসঙ্গীত উচ্চকিত করতে থাকো। হযরত খালেদের কাছে ফিরে এসে সে বলে, তোমার সাথে যে শর্তে আমি সন্ধি করেছিলাম দুর্গের লোকজন সেটা মানছে না, অর্থাৎ তাদেরকে প্রাণে ছেড়ে দেয়া এবং বাকি ধন সম্পদ মুসলমানদের হয়ে যাবে এই শর্ত। আর তাদের কেউ কেউ নিজের অস্বীকৃতি প্রকাশার্থে প্রাচীরের উপর দৃশ্যমান রয়েছে, আমি তাদের দায়িত্ব নিতে পারবো না, তারা আমার নিয়ন্ত্রণের বাইরে। হযরত খালেদ দুর্গগুলোর দিকে তাকিয়ে দেখতে পান যে সেগুলো সৈন্য সামন্তে ভরা ছিল, তার অর্থাৎ মুজার কৌশলের ফলাফল স্বরূপ মহিলারা যুদ্ধের পোশাক পরে সেখানে দাঁড়িয়েছিল। এই ভয়াবহ যুদ্ধে মুসলমানদের নিজেদেরও ক্ষতি হয়েছিল, যুদ্ধ অনেক দীর্ঘ হয়ে গিয়েছিল, মুসলমানরা বিজয় অর্জন করে দ্রুত ফিরে যেতে চাচ্ছিল। তাই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজার সাথে এই শর্তে সন্ধি করেন যে সব সোনা রূপা পশুপাল এবং অর্ধেক দাসদাসী হযরত খালেদের হাতে তুলে দেওয়া হবে। অপর এক বর্ণনা অনুসারে এক চতুর্থাংশ বন্দির বিনিময়ে তিনি সন্ধি করেন। এই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে মদিনার মুহাজির ও আনসারদের মাঝ থেকে 360 জন এবং মদিনার বাইরের 300 জন মুহাজির শহীদ হন। অপরদিকে বনু হানিফার মধ্য থেকে আকরাবার যুদ্ধক্ষেত্রে 7,000, বাগানে 7,000 এবং পলাতকদের পিছু ধাওয়ার সময় আরো 7,000 কাফেরকে হত্যা করা হয়। এই বাহিনী যখন মদিনায় ফিরে আসে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্র হযরত আব্দুল্লাহকে বলেন, জায়েদের পূর্বে তুমি কেন শহীদ হলে না? জায়েদ শহীদ হয়ে গেছেন অথচ তুমি এখনো বেঁচে আছো, কেন তুমি আমার কাছ থেকে তোমার মুখ লুকালে না? একথা শুনে হযরত আব্দুল্লাহ নিবেদন করেন, হযরত জায়েদ আল্লাহ তাআলার কাছ থেকে শাহাদাত লাভের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে তা দান করেছেন, আর আমি এর জন্য চেষ্টা করেছিলাম যেন আমিও তা লাভ করতে পারি, কিন্তু আমার তা অর্জন হয়নি। যা হোক, সে বছরই ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক সাহাবীর শাহাদাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন সংকলনের নির্দেশ প্রদান করেন, পাছে কুরআন করিম বিলুপ্ত হয়ে না যায়, আর তা একত্রিত করা হয়। এ ছিল ইয়ামামার যুদ্ধের বিস্তারিত বিবরণ। পরবর্তী যে সাহাবীর স্মৃতিচারণ করা হবে তার নাম হল হযরত আব্দুল্লাহ বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহু। তার নাম ছিল আব্দুল্লাহ বিন মাখরামা এবং ডাকনাম ছিল আবু মুহাম্মদ। তার সম্পর্ক ছিল বনু আমের বিন লোই গোত্রের সাথে। তাকে আব্দুল্লাহ আকবরও বলা হতো। তিনি প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারী সাহাবিদের অন্তর্ভুক্ত। তার পিতার নাম মাখরামা বিন আব্দুল উজ্জা এবং মায়ের নাম বাহানানা বিনতে সাফওয়ান ছিল। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহুর সন্তানের মধ্যে এক ছেলে মাসাহেকের উল্লেখ পাওয়া যায়, যিনি তার স্ত্রী জায়নাব বিনতে সুরাকার গর্ভজাত ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা দুটি হিজরত করার সৌভাগ্য লাভ করেন, একটি ইথিওপিয়ায় এবং অপরটি মদিনা অভিমুখে। ইবনে ইসহাক হযরত আব্দুল্লাহ বিন মাখরামার উল্লেখ সেসব সাহাবীর মাঝে করেছেন যারা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর সাথে ইথিওপিয়ায় হিজরত করেছিলেন। ইউনুস বিন বুকায়ের, সালামা এবং বুকাই ইবনে ইসহাকের এই উক্তি উল্লেখ করেছেন যাতে তিনি হযরত আব্দুল্লাহ বিন মাখরামার ইথিওপিয়ায় হিজরতের কথা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহু হিজরত করে যখন মদিনায় পৌঁছেন তখন তিনি হযরত কুলসুম বিন হিদামের বাড়িতে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফারওয়া বিন আমর আনসারির সাথে আব্দুল্লাহ বিন মাখরামার ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধ এবং পরবর্তী সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা যখন জঙ্গে বদর মে শামিল হুয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল 30 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে যখন তিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হন তখন তার বয়স ছিল 41 বছর। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত লাভের আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল বা প্রবল ছিল, অতএব তিনি আল্লাহ তাআলার নিকট এই বলে দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ আমি আমার শরীরের প্রতিটি সন্ধি স্থলে খোদার পথে প্রাপ্ত ক্ষত দেখতে না পাই। অতএব ইয়ামামার যুদ্ধের দিন তিনি তার শরীরের সন্ধিস্থলে আঘাত পান যার ফলে তিনি শহীদ হন। হযরত আব্দুল্লাহ বিন মাখরামা অনেক বেশি ইবাদতকারী মানুষ ছিলেন,
যৌবন
কালেও অনেক বেশি ইবাদত করতেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়ামামার যুদ্ধের বছর আমি হযরত আব্দুল্লাহ বিন মাখামা এবং হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর মুক্ত দাস হযরত সালেম একসাথে ছিলাম। আমরা তিনজন পালা করে ছাগল চড়াতাম, অর্থাৎ কিছু মালামাল ছিল সৈন্যদের জন্য যার রক্ষণাবেক্ষণ করতে হতো। অতএব যেদিন যুদ্ধ আরম্ভ হয় সেদিন ছাগল চড়ানোর পালা আমার ছিল। ছাগল চড়িয়ে ফিরে আসলে আমি হযরত আব্দুল্লাহ বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি এবং আমি তার কাছে রয়ে যাই। তিনি বলেন, হে আব্দুল্লাহ বিন উমর, রোজাদারগণ কি ইফতারি করেছে? সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বলেন, এই ঢালে কিছুটা পানি দাও যেন আমি তা দিয়ে ইফতার করতে পারি। তিনি যুদ্ধাবস্থায় রোজা রেখেছিলেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পানি আনতে যাই কিন্তু ফিরে এসে দেখি তিনি ইন্তেকাল করেছেন। হযরত আমর বিন মাবাদ রাদিয়াল্লাহু আনহু হলেন পরবর্তী সাহাবি যার আমি স্মৃতিচারণ করব। হযরত আমর বিন মাবাদের নাম উমাইর বিন মাবাদও বলা হয়ে থাকে। তার পিতার নাম ছিল মাবাদ বিন আজহার। হযরত আমর বিন মাবাদ রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক ছিল আনসারদের ওস গোত্রের বনু জুবা শাখার সাথে। হযরত আমর বিন মাবাদ রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। হযরত আমর বিন মাবাদ হুনায়নের যুদ্ধের দিন সেই 100 অবিচল সাহসী যোদ্ধা সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন যাদের রিজিকের দায়ভার স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তারা অবিচল ভাবে দণ্ডায়মান ছিলেন। এক রাওয়ায়েতে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ বিন আমর বলেন, হুনায়নের যুদ্ধের দিন আমাদের অবস্থা এমন ছিল যে মুসলমানদের দুটি দল পিছপা হয়ে গিয়েছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে 100 লোক সেখানে ছিল না। হুনায়নের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে দৃঢ়তার সাথে অবস্থানকারী সাহাবীদের সংখ্যার ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তার মতে এমন সাহাবীদের সংখ্যা 80 ছিল এবং 100 মাঝামাঝি ছিল, অনেকে বলছে, কেউ কেউ বলে 100 ছিল। যা হোক, তারা অতি অল্প সংখ্যক ছিলেন। পরবর্তী যে সাহাবীর স্মৃতিচারণ আমি করব তার নাম হলো হযরত নোমান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। হযরত নোমান বিন মালিকের নাম নোমান বিন কওকাল বলা হয়ে থাকে। ইমাম বুখারী তার নাম ইবনে কওকাল বর্ণনা করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি যিনি একজন আলেম ছিলেন তিনি বুখারীর ভাষ্য বা ব্যাখ্যায় লেখেন, ইবনে কওকালের পূর্ণ নাম ছিল নোমান বিন মালিক বিন সালেবা বিন আসরাম। সালেবা অথবা আসরামের উপাধি ছিল কওকাল, আর নোমান তার দাদার প্রতি আরোপিত হতেন তাই তাকে নোমান বিন কওকাল বলা হতো। হযরত নোমান বিন মালিক খুঁড়িয়ে হাঁটতেন।
হযরত
নোমান বিন মালিকের পিতার নাম ছিল মালিক বিন সালেবা এবং তার মায়ের নাম ছিল আমরা বিনতে জিয়াদ। তিনি হযরত মুজাজের বিনতে জিয়াদের বোন ছিলেন। হযরত নোমানের সম্পর্ক ছিল আনসারদের খাজরাজ গোত্রের বনু গানাম শাখার সাথে। এই গোত্র কওকাল নামে প্রসিদ্ধ ছিল। ইবনে হিশামের মতে হযরত নোমান বিন মালিক নোমান কওকাল নামেও সুপরিচিত ছিলেন। এছাড়া ইবনে হিশাম তার গোত্র বনু দাদ বলেও উল্লেখ করেছেন। কওকাল কেন বলা হতো? পূর্বেও একটি খুতবায় তা বর্ণনা করেছি। মদিনায় যখন কোন সর্দারের কাছে কোন ব্যক্তি আশ্রয় প্রার্থনা করত তখন তাকে বলা হতো যে এই পাহাড়ে যেভাবে চাও আরোহণ করো, অর্থাৎ তুমি এখন নিরাপদ যেভাবে চাও থাকো এবং তোমার কোনো বিষয়ে কষ্ট অনুভব করার প্রয়োজন নেই আর স্বাচ্ছন্দ্য অনুভব করো। আর কোনো কিছুকে ভয় করো না। অপরদিকে যারা আশ্রয় দানকারী ছিল তারা কাবাকেলা নামে প্রসিদ্ধ ছিল। ঐতিহাসিক ইবনে হিশাম বলেন, এমন নেতারা যখন কাউকে আশ্রয় দিত তখন তারা একটি তীর দিয়ে বলতো যে এই তীর নিয়ে এখন তুমি যেখানে ইচ্ছে যাও। হযরত নোমানের দাদা সালেবা বিন দাদকে কাউকাল বলা হতো, তিনি আশ্রয় দানকারীদের একজন ছিলেন। অনুভাবে খাজরাজ গোত্রের নেতা গানাম বিন ওফকেও কাউকাল বলা হতো। অনুরূপভাবে হযরত সাদ বিন উবাদাও কাউকাল উপাধিতে সুপ্রসিদ্ধ ছিলেন। এছাড়া বনু সালেম, বনু গানাম এবং বনু ওফ বিন খাজরাজকে কাওয়াকেলা বলা হতো। বনু ওফ এর নেতা ছিলেন হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। হযরত নোমান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বদর এবং ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন আর ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন। তাকে সাফওয়ান বিন উমাইয়া শহীদ করেছিল। অপর এক বর্ণনা অনুসারে হযরত নোমান বিন মালিককে আবান বিন সাইদ শহীদ করেছিল। হযরত নোমান বিন মালিক, হযরত মুজাজির বিন জিয়াদ এবং হযরত উবাদা বিন হিসাসকে ওহুদের যুদ্ধের সময় একই কবরে সমাহিত করা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদের যুদ্ধের জন্য বের হওয়ার সময় বা যাত্রা করার সময় আর আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলের সাথে পরামর্শের সময় হযরত নোমান বিন মালিক নিবেদন করেন,
আব্দুল্লাহ বিন উবাই সুলুল সে মশওরা কে বক্তা আরজ কিয়া কি ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা কিভাবে? তখন নোমান নিবেদন করেন, এই কারণে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর আমি যুদ্ধক্ষেত্র থেকে কখনোই পলায়ন করব না। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সত্য বলেছ। আর সেদিনই তিনি শাহাদাত বরণ করেন। খালেদ বিন আবু মালিক জাদি বর্ণনা করেন যে আমি আমার পিতার গ্রন্থে এই রওয়ায়েত পেয়েছি, নোমান বিন কাওকাল আনসারী রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন যে তোমার কসম হে আমার প্রভু, সূর্যাস্তের পূর্বেই আমি আমার এই পঙ্গুত্ব নিয়ে জান্নাতের শ্যামল উদ্যানে বিচরণ করব। অতএব সেদিনই তিনি শহীদ হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, কেননা আমি তাকে দেখেছি। অর্থাৎ কাশফে বা দিব্য দর্শনে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তিনি শাসন বলেন, আমি তাকে দেখেছি যে সে জান্নাতে বিচরণ করছিল এবং তার মধ্যে কোনো প্রকার পঙ্গুত্ব ও খোড়ামি ছিল না, ল্যাংড়ামি ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই। তিনি শাসন তখন খায়বারে অবস্থান করছিলেন আর সাহাবীগণ ইতোমধ্যে তা জয় করেছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকেও মালে গনিমতের অংশ দিন। সাইদ বিন আসের এক পুত্র বলে উঠে, হে আল্লাহ রসুল, তাকে অংশ দিবেন না। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এ নোমান বিন কাওকালের হত্যাকারী। ইবনে সাইদ বিন আস বলে, এর আচরণ দেখে আশ্চর্য হতে হয়, সে আমাদের সাথে অহংকার সূচক আচরণ করে। এখনই তো সে জান পাহাড়ের চূড়ায় ছিল যা তিহামা অঞ্চলে অবস্থিত এবং হযরত আবু হুরায়রার গোত্র দৌসের পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড় এটি। সেখান থেকে ছাগল চড়াতে চড়াতে সে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, আবার আমার উপর অভিযোগ আরোপ করে যে আমি একজন মুসলমান পুরুষকে হত্যা করেছি। অতঃপর সে বলে, যাকে আল্লাহ তাআলা আমার হাতে সম্মানিত করেছেন এবং আমাকে তার হাতে লাঞ্ছিত করেননি।
সুফিয়ান কেতে থে,
অত্যন্ত কৌশলের সাথে সে উত্তর প্রদান করে। সুফিয়ান বলতেন, আমি জানি না তিনি শাসন তাকে অংশ দিয়েছিলেন কিনা। হযরত জাবের থেকে বর্ণিত হয়েছে যে হযরত নোমান বিন কাওকাল মহানবী সাসামের কাছে আসেন এবং তিনি জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাসাম, আমি যদি ফরজ নামাজ আদায় করি এবং রমজানের রোজা রাখি এবং হারাম জিনিসকে হারাম জ্ঞান করি এবং হালাল বস্তুকে হালাল জ্ঞান করি আর এর চেয়ে অতিরিক্ত কিছুই না করি, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারব? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, হ্যাঁ। তখন তিনি বলেন, খোদার কসম, আমি এর বেশি কিছুই করব না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হযরত নোমান বিন কাওকাল মসজিদে প্রবেশ করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা প্রদান করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে নোমান,
দু রাকাত আদায় করো।
দূর আকাত নামাজ পড়ে নাও, জুমার যে সুন্নত নামাজ রয়েছে সেই বিষয়টি এখানে বর্ণিত হয়েছে। তিনি আসেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি জুমার খুতবা দিচ্ছিলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেন যে দু রাকাত নামাজ পড়ে নাও, তা সংক্ষিপ্ত ভাবে পড়ো, অর্থাৎ সংক্ষেপে জুমার যে সুন্নত রয়েছে তা প্রথমে পড়ে নাও। খুতবা যেহেতু আরম্ভ হয়ে গেছে তাই দু রাকাত নামাজ পড়ে নাও আর সংক্ষিপ্ত ভাবে পড়ো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, যদি তোমাদের মধ্যে থেকে কেউ মসজিদে আসে আর ইমাম খুতবা প্রদানরত থাকেন, তাহলে তার উচিত সে যেন দু রাকাত নামাজ পড়ে আর তা যেন সংক্ষিপ্ত হয়। এরপর যে সাহাবীর এখন স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত খুবাইব বিন আদি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব বিন আদি আনসারদের ঔস গোত্রের বনু জাহাজেবা বিন আউফ বংশের সদস্য ছিলেন। হযরত উমাইর বিন আবু বকাস যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং হযরত খুবাইব বিন আদির মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন। হযরত খুবাইব বিন আদি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন আর সেই যুদ্ধেই তিনি হারেস বিন আমেরকে হত্যা করেছিলেন। বদরের যুদ্ধে মুজাহিদগণের জিনিসপত্রের দেখাশোনার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হিজরি সনে রোজির অভিযানে অংশগ্রহণ করেছিলেন। হযরত খুবাইব বিন আদি এবং হযরত যায়েদ বিন দাসেনাকে মুশরিকরা বন্দী করে এবং তাদেরকে সাথে করে মক্কায় নিয়ে যায়। মক্কায় পৌঁছে এই দুজন সাহাবীকে বিক্রি করে দেওয়া হয়। হারেস বিন আমেরের পুত্ররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে নেয় যেন তারা তাদের পিতা হারেসকে হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারে, যাকে বদরের যুদ্ধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলেন। ইবনে ইসহাকের মতে হুজায়ের বিন আবু ইহাব তামিমি হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছিল, যে কিনা হারেসের সন্তানদের মিত্র ছিল। তার কাছ থেকে হারেসের পুত্র উকবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছিল যেন নিজ পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারে। একথাও বলা হয়েছে যে উকবা বিন হারেস হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বনু নাজ্জারের কাছ থেকে কিনেছিল। একথাও বলা হয় যে আবু ইহাব, ইকরামা বিন আবু জাহল, আখনাস বিন শুরায়ক, উবাইদা বিন হাকিম, উমাইয়া বিন আবু উতবা হাজামির পুত্ররা এবং সাফওয়ান বিন উমাইয়া একত্রিত হয়ে হযরত খুবাইবকে ক্রয় করেছিল। এরা সেসব লোক ছিল যাদের পিতৃপুরুষদের বদরের যুদ্ধে হত্যা করা হয়েছিল। এরা সবাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে উকবা বিন হারেসের কাছে সুপোর্ট করে, যে তাকে নিজ ঘরে বন্দী করে রাখে। বুখারী শরীফে রোজির ঘটনা সম্বন্ধে বিস্তারিত বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের সমন্বয়ে গঠিত একটি দল পরিস্থিতির খবরাখবর সংগ্রহের জন্য প্রেরণ করেন। আসিফ বিন উমর বিন খাত্তাবের নানা আসিম বিন সাবেত আনসারীকে তাদের আমির নিযুক্ত করেন। তারা চলে যান এবং উসফান এবং মক্কার মধ্যবর্তী এলাকা বাহাদা নামক স্থানে এসে পৌঁছালে জনৈক ব্যক্তি হুজাইল গোত্রের একটি অংশ লেহিয়ানকে তাদের সম্বন্ধে অবহিত করে। এই খবর শোনা মাত্রই বনু লেহিয়ানের প্রায় 200 ব্যক্তি বেরিয়ে আসে, যাদের সবাই তীরন্দাজ ছিল এবং পদাঙ্ক অনুসরণ করে তাদের পিছু নেয়। অবশেষে তারা সেই স্থান দেখে ফেলে বা সেখানে পৌঁছে যায় যেখানে তারা খেজুর খেয়েছিলেন, অর্থাৎ সেই 10 ব্যক্তি যেখানে যাত্রাবিরতি দিয়েছিলেন এবং খেজুর খেয়েছিলেন যা মদিনা থেকে পাথেয় হিসেবে তারা নিয়ে এসেছিলেন বা সফরের জন্য খাবার হিসেবে তারা নিয়ে এসেছিলেন। আর সেখানে বসে তারা খেজুর খেয়েছিলেন এবং সেখানে এই খেজুরের আটি ফেলে গিয়েছিলেন। তারা সেগুলো দেখে বলে এগুলো ইয়াসরিবের তথা মদিনার খেজুর। অতঃপর পদাঙ্ক অনুসরণ করে তারা তাদের পিছু নেয়। যখন আসেম এবং তার সঙ্গীরা তাদের আসতে দেখেন তখন তারা একটি টিলার উপরে আশ্রয় গ্রহণ করেন। তারা তাদেরকে ঘিরে ফেলে এবং তাদেরকে বলে যে নিচে নেমে আসো এবং নিজেদেরকে আমাদের কাছে সুপোর্ট করো। আমরা তোমাদের সাথে অঙ্গীকার করছি যে আমরা তোমাদের কাউকে হত্যা করব না,
তুমি কিছু কিছু কবি কতল নেই করেন।
তোমাদের কাউকেই আমরা হত্যা করব না। সেই দলের আমির আসেম বিন সাবেদ বলেন, নিশ্চয় আমি যদি সুপোর্ট করি নিজেকে তাহলে আমাকে কাফেরদের প্রদত্ত অবগত করে দাও। তারা তখন তাদের উপর তীর বর্ষণ করে এবং আসেম কে সহ সাতজনকে তারা হত্যা করে। এই দৃশ্য দেখে তিনজন ব্যক্তি কাফিরদের শর্তে রাজি হয়ে যায় এবং তাদের কথায় বিশ্বাস করে তাদের কাছে নিচে নেমে আসে। তাদের মধ্যে ছিলেন খুবায়ব আনসারী ইবনে দাসেনা এবং অপর এক ব্যক্তি ছিলেন। তারা যখন নিচে নেমে আসেন তখন কাফেররা তাদেরকে বন্দী করে। তারা তাদের তীরের রশি খুলে এবং তাদেরকে বেঁধে ফেলে। তখন তৃতীয় ব্যক্তি বলে উঠে, এটি হলো তোমাদের প্রথম প্রতারণা, খোদার কসম আমি তোমাদের সাথে যাব না। যারা শহীদ হয়েছেন তাদের মাঝে আমার জন্য এটি এক প্রশান্তিদায়ক দৃষ্টান্ত রয়েছে, আমি এখানেই আছি, শহীদ করতে চাইলে করো। তারা তাকে জোর জবরদস্তিমূলক ভাবে টানাহেঁচড়া করে যেন তিনি তাদের সাথে যান, কিন্তু তাতে তিনি রাজি হন। পরিশেষে তারা তাকে হত্যা করে আর খুবায়ব এবং ইবনে দাসেনাকে বন্দী করে নিয়ে যায় এবং মক্কায় তাদেরকে বিক্রি করে দেয়। এটি হচ্ছে বদরের যুদ্ধের পরের ঘটনা। হযরত খুবায়বকে বনু হারেস বিন আমির বিন নওফেল বিন আব্দে মানাফ ক্রয় করে। খুবায়বই হারেস বিন আমিরকে বদরের দিন হত্যা করেছিল। খুবায়ব রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে বন্দী ছিলেন। ইবনে শিহাব বলতেন, উবাইদুল্লাহ বিন আয়াজ আমাকে বলেন, হারেসের মেয়ে তার কাছে উল্লেখ করেছেন যে যখন তারা তাকে হত্যা করার সিদ্ধান্ত করে, অর্থাৎ যারা তাকে ক্রয় করে বন্দী বানিয়েছে তারা এই বিষয়ে একমত হয় যে এখন তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। তখন সেই বন্দী অবস্থাতে খুবায়ব রাদিয়াল্লাহু আনহু একদিন তাদের কাছে ব্যবহারের জন্য একটি খুর চান। এটি খুব বিখ্যাত ঘটনা যা বর্ণনা করা হয়। আমি খুবায়বকে দেখলাম যে তিনি আমার বাচ্চাকে তার রানের উপর বা উরুর উপর বসিয়েছেন আর তার হাতে খুর রয়েছে। এটি দেখে আমি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ি যে খুবায়ব আমার চেহারা দেখে বুঝে যান এবং বলেন, তুমি কি এই ভয় পাচ্ছ যে আমি তাকে হত্যা করব? আমি এমন কাজ করার মতো লোক নই। হারেসের মেয়ে বলতেন, খোদার কসম আমি কখনো খুবায়বের চেয়ে উত্তম কোনো বন্দী দেখিনি। তিনি আরো বলেন, আল্লাহর কসম আমি একদিন তার হাতে আঙ্গুরের থোকা দেখেছি যা তিনি খাচ্ছিলেন। অথচ তিনি তখন শিকলাবদ্ধ ছিলেন এবং মক্কাতে তখন কোনো ফলও ছিল না বা ফলের মৌসুম ছিল না। সে বলতো এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক ছিল যা তিনি খুবায়বকে দান করেছিলেন। যখন তাদেরকে হেরেমের বাইরে নিয়ে যায়, অর্থাৎ এরূপ জায়গায় হত্যা করবে যা হেরেমের অন্তর্ভুক্ত নয়, তখন খুবায়ব রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন, আমাকে দুরাকাত নামাজ পড়ার অনুমতি দাও। তারা তাকে অনুমতি দিয়ে দেয় আর তিনি দুরাকাত নামাজ পড়েন এবং বলেন, যদি আমার এ ধারণা না হতো যে তোমরা ভাববে আমি এখন যে অবস্থায় নামাজে রয়েছি তা মৃত্যুর ভয়, তাহলে আমি অবশ্যই আরো দীর্ঘ নামাজ পড়তাম। তিনি আপন খোদার সমীপে এই দোয়া করেন যে হে আল্লাহ, তাদেরকে এক এক করে ধ্বংস করো। তাকে যখন শহীদ করা হচ্ছিল তখন তিনি এই দোয়াও করেছিলেন, হে আল্লাহ তাদেরকে এক এক করে ধ্বংস করো। এরপর হযরত খুবায়ব এই পংক্তি পড়েন, ওয়ালাস্তু উবালিহিনা উক্তালু মুসলিমা আলা আইয়ে শিকিন কানা লিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। অর্থাৎ আমি যেহেতু মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করছি, তাই আমার কোনো পরোয়া নেই, ভ্রুক্ষেপ নেই যে আল্লাহর খাতিরে কোন পার্শ্বে পতিত হব। আমার এই পতিত হওয়া আল্লাহরই জন্য, আর তিনি ইচ্ছা করলে টুকরো করা শরীরের প্রতিটি সন্ধি স্থলে বরকত দান করতে পারেন। বুখারীর ব্যাখ্যাকারী বা ভাষ্যকার আল্লামা হাজর আসকালানি রোজির যুদ্ধাভিযান সম্পর্কে একটি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে হযরত খুবায়ব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় এই দোয়া করেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, অর্থাৎ হে আল্লাহ এই শত্রুদের সংখ্যা গণনা করে রাখো, গুনে রাখো, আমার এই শত্রুদের গণনা করে রাখো যেন তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারো। অপর এক রেওয়ায়েতে এই শব্দসমূহ অতিরিক্ত আছে যে বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদা, অর্থাৎ তাদেরকে বেছে বেছে হত্যা করো আর তাদের মাঝ থেকে কোনো একজনকেও ছেড়ে দিও না। যা হোক, হযরত খুবায়ব বিন আদি নফল আদায় শেষ করলে হারেসের ছেলে উকবা সেখানে গিয়ে খুবায়ব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে বা শহীদ করে। বুখারীর অপর এক রওয়ায়েত রয়েছে, সে অনুযায়ী হযরত খুবায়বকে আবু সারা হত্যা করেছিল। হযরত খুবায়ব রাদিয়াল্লাহু আনহুই প্রত্যেক এমন মুসলমানের জন্য দুরাকাত নফল নামাজ আদায় করার সুন্নত প্রবর্তন করেছিলেন, যাকে এভাবে বেঁধে হত্যা করা হয়। আসিম বিন সাবেতের শাহাদাতের দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই সংবাদ জানিয়েছিলেন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে তিনি দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পৌঁছিয়ে দেন। তিনি সেই দলের দলনেতা ছিলেন, আর হযরত খুবায়ব আসিম বিন সাবেতের সাথে সেই দলের সদস্য ছিলেন। আর মহানবী তাদের সাথে যা ঘটেছে এবং তারা যে কষ্ট পেয়েছিলেন স্বীয় সাহাবিদের সে সম্পর্কে অবহিত করেন। যখন কাফের কুরাইশদের কতিপয় লোক অবহিত করে যে আসিমকে হত্যা করা হয়েছে, তখন তারা আসিমের দিকে কতিপয় ব্যক্তিকে প্রেরণ করে যেন তারা তার মরদেহ থেকে এমন একটা অংশ নিয়ে আসে যার মাধ্যমে তাকে শনাক্ত করা যায়। বদরের যুদ্ধের দিন হযরত আসিম কুরাইশদের বড় নেতাদের একজনকে হত্যা করেছিলেন। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেন যে হযরত আসিমের মরদেহের উপর এক ঝাঁক মৌমাছি প্রেরণ করেন, যা আবরণের ন্যায় মরদেহকে ঢেকে রাখে, যার ফলে কুরাইশদের প্রেরিত লোকেরা তার মরদেহের কোনো ক্ষতি করতে পারেনি এবং তাদের কাছ থেকে রক্ষা করেন, আর তারা কোনো অঙ্গ কর্তন করতে পারেনি। যখন হযরত খুবায়বকে শহীদ করা হয় বা শহীদ করা হচ্ছিল, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, আমার কাছে এমন কোনো মাধ্যম নেই যার মাধ্যমে তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছাতে পারে, অতএব তুমি আমার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দাও। যখন হযরত খুবায়বকে হত্যা করার জন্য মঞ্চে উঠানো হয়, তখন তিনি পুনরায় দোয়া করেন। তিনি বলেন, এক মুশরিক যখন এই দোয়া শুনে যে আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াক্তুলহুম বাদাদা, অর্থাৎ হে আল্লাহ তুমি কাফেরদের সংখ্যা গণনা করে রাখো এবং এদেরকে বেছে বেছে হত্যা করো, তখন সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তিনি বলেন, এক বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই মাটিতে শুয়ে পড়া সেই ব্যক্তি ব্যতিরিকে হযরত খুবায়বের হত্যায় অংশগ্রহণকারী আর কেউই জীবিত থাকেনি, সবাই ধ্বংস হয়ে যায়। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান বর্ণনা করেন, আমি আমার পিতার সাথে এই ঘটনার সময় উপস্থিত ছিলাম। আমার পিতা যখন হযরত খুবায়বের দোয়া শুনলেন, তখন তিনি আমাকে মাটিতে শুয়ে পড়তে বলেন। উরওয়া বর্ণনা করেন, আরো কিছু লোকও থেকে থাকবে। যা হোক, একটি ছিল প্রথম ঘটনা, আর দ্বিতীয় আরেকটি বর্ণনা রয়েছে তার। পত্রকদের মধ্যে যারা এই ঘটনায় উপস্থিত ছিল তাদের মাঝে আবু ইহাব, আখনাস বিন সুরায়, উবাদা বিন হাকিম এবং উবাইয়া বিন উতবা অন্তর্ভুক্ত ছিল। তিনি এটিও বর্ণনা করেন যে জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আসেন আর তাকে এই ঘটনার সংবাদ প্রদান করেন, যার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীদেরকে অবহিত করেন। সাহাবীরা বলেন, সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, অর্থাৎ বৈঠক চলছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া খুবায়ব, অর্থাৎ হে খুবায়ব, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত। তিনি এটিও বলেন যে কুরাইশরা তাকে হত্যা করেছে। অতএব আল্লাহ তাআলা সালাম পৌঁছানোর ব্যবস্থা করে দেন। সহি বুখারীর ব্যাখ্যায় এটি লেখা রয়েছে,
কিবলাকে লাভা দুসি তরফ কর দিয়া।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কে যখন শহীদ করা হয় তখন মুশরিকরা তার চেহারা কিবলার পরিবর্তে অন্যদিকে ফিরিয়ে দেয়, কিন্তু সেই মুশরিকরা যখন কিছুক্ষণ পর হযরত খুবাইবের চেহারা পুনরায় দেখে তখন তা কিবলামুখী ছিল। তারা বারবার হযরত খুবাইবের চেহারা অন্যদিকে ফিরিয়ে দেয় কিন্তু এতে সফল হতে পারেনি। অবশেষে মুশরিকরা তাকে এই অবস্থায় ছেড়ে দেয়। অপর এক রেওয়ায়েতে এটিও রয়েছে যে কুরাইশরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটি গাছের শাখার সাথে ঝুলিয়ে দেয় এবং এরপর বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। এ দলে সাঈদ বিন আমের নামের এক ব্যক্তিও ছিল যে পরবর্তীতে মুসলমান হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল পর্যন্ত তার অবস্থা ছিল যে যখনই খুবাইবের ঘটনা তার মনে পড়ত সে মূর্ছা যেত। সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিল আর পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। তার আরো কিছু ঘটনা এবং উদ্ধৃতি রয়েছে, এগুলো পরবর্তীতে বর্ণনা করা হবে। এখন আমি প্রথমত এই ঘোষণা করতে চাই যে তারিখে আহমদিয়াত অর্থাৎ আহমদিয়াতের ইতিহাসের বিভাগ তাদের নিজেদের একটি ওয়েবসাইট চালু করেছে। এটি উর্দু ও ইংরেজি দুই ভাষার সমন্বয়, যাতে আহমদিয়াতের ইতিহাস ও জীবন চরিত্র সম্পর্কে জামাতের প্রকাশিত পুস্তকাদি আপলোড করা হচ্ছে। যেমন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম, আহমদিয়াতের খলিফাগণ, আসহাবে আহমদ, আহমদিয়াতের শহীদগণ, কাদিয়ানের দরবেশগণ, জামাতের মুবাল্লিগগণ ও জামাতের অন্যান্য বুজুর্গদের জীবনী সম্পর্কিত পুস্তকাদি, সন্দর্ভ, প্রবন্ধ, স্মরণীয় বিভিন্ন ছবি, তারিখে আহমদীয়তের যতগুলো খণ্ড এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে সেসব খণ্ড, অঙ্গ সংগঠন, বিভিন্ন দেশ ও শহরের জামাতি ইতিহাস, জামাতের বুজুর্গদের বিভিন্ন লেখনী, কতিপয় পবিত্র তাবারুকের ছবি, পত্রিকা এবং সাময়িকীর মূল্যবান ও দুর্লভ কাটিং ইত্যাদি রয়েছে। গবেষণামূলক ও ঐতিহাসিক প্রবন্ধ আপলোড করা হয়েছে। গুরুত্বপূর্ণ জামাতি অনুষ্ঠান ও জামাতি ভবন যেমন মসজিদ ও মিশন হাউস, কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ডিসপেন্সারি, গেস্ট হাউস ইত্যাদির ছবি ও যতদূর সম্ভব সেগুলোর পরিচয় তুলে ধরা হয়েছে। ইউটিউবের একটি ভিডিও চ্যানেলের মাধ্যমে এমটি এর কিছু দুর্লভ ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র ইত্যাদিও তোলা হয়েছে। এই ওয়েবসাইটে জামাতে আহমদিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা রয়েছে সেগুলোর উপর টাইম লাইনও দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আমি জুমার পর এই ওয়েবসাইট উদ্বোধন করব। দ্বিতীয়ত একটি দুঃখজনক সংবাদ রয়েছে। আমাদের প্রবীণ মোবাল্লক সফিউর রহমান খুরশিদ
সাহেব,
পিতা হাকিম ফজলুর রহমান সাহেব, যিনি আফ্রিকা ও অন্যান্য স্থানে মোবাল্লক হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে নুসরত আর্ট প্রেসের ম্যানেজার ছিলেন, তিনি গত 16 সেপ্টেম্বর 75 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন নামাজের পর আমি তার গায়েবানা জানাজা পড়াবো। তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহাবি হযরত মৌলভি কুদরতুল্লাহ সানোরি সাহেবের দৌহিত্র ছিলেন। তার পিতাও অর্থাৎ সফিউর রহমান খুরশিদ সাহেবের পিতাও ওয়াকফে জিন্দেগি ছিলেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশে তিনি সিন্ধু প্রদেশে জামাতের কৃষিভূমিতে দায়িত্ব পালন করেন। সফিউর রহমান সাহেবের প্রাথমিক শিক্ষা লাভ হয় রাবোয়াতে। এরপর তার মা একটি স্বপ্ন দেখেন, যার ভিত্তিতে তিনি 1961 সনে রাবোয়ার জামে আহমদিয়ায় ভর্তি হন এবং 1970 সনে শাহের ডিগ্রি লাভ করেন। তার দুজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর ঘরে তার এক কন্যা রয়েছে, কিন্তু দ্বিতীয় পক্ষ থেকে কোনো সন্তানাদি নেই।
ইনকি বেটি ভি ইহি রহতি হ্যায়, রোশন আরা এহলিয়া হ্যায় জুবিলা মুসাহেব কি।
সফিউর রহমান সাহেবের মেয়ে রোশন আরা
পাস করনে কে বাদ সফিউর রহমান সাহেব কুছ আরসা,
যিনি জামিল আহমদ সাহেবের স্ত্রী, তিনি এখানেই লন্ডনে বসবাস করেন।
ইসকে বাদ
জামিয়া পাশ করার পর সফিউর রহমান সাহেব কিছুকাল রাবর বিভিন্ন কেন্দ্রীয় অফিসে কাজ করেন। এরপর
ওর ওয়াহা এক সাল তক
চকওয়ালে মুরব্বি হিসেবে পদায়িত ছিলেন, আর সেখানে তিনি 1 বছর পর্যন্ত হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এর সাহাবী হযরত হাকিম আব্দুল্লাহ সাহেবের সাথে থেকে কাজ করার তৌফিক লাভ করেন। 1972 সনে তাকে সিয়েরা লিওন প্রেরণ করা হয়।
খলিফা মুহাম্মদ সালেস নে ইয়ে হিদায়াত ফরমাই কি আফ্রিকান সে মুহাব্বত করেন করতে রেনা
আর কেতে তিনি বলেন আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার সময় হযরত খলিফা মুহাম্মদ সালেস রাহিমাহুল্লাহ তাআলা এই নির্দেশনা প্রদান করেন যে আফ্রিকানদের ভালোবাসবে। তিনি বলেন এই উপদেশকে আমি আমার মনমস্তিষ্কে গেঁথে নিই। এরপর তিনি খোদা তালার সাহায্য সম্পর্কিত একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন একবার সিয়েরা লিওন এর দুর্গম এলাকায় দীর্ঘ পথ পায়ে হেঁটে এবং নৌকায় পাড়ি দিয়ে সন্ধ্যায় একটি জনবসতিতে পৌঁছায়। আরেকজন বয়োবৃদ্ধ আফ্রিকান আহমদীয় তার সাথে ছিলেন। সেখানে যখন পৌঁছি তখন গ্রামের চিফ বা গ্রাম্য প্রধান সেখানে উপস্থিত ছিলেন না, তাই তাদের যে রীতি রেওয়াজ রয়েছে সে মোতাবেক চিফ ইমামের কাছে যায়। চিফ ইমাম আমাদের কথা শুনতে অস্বীকার করে আর গ্রাম থেকে আমাদের বের করে দেয়। রাত ঘনিয়ে আসছিল, কোন নিরাপদ আশ্রয় ছিল না, তাই ফিরতি পথ ধরেন। গ্রামের কিছু দূর যেতেই বনাঞ্চল আরম্ভ হয়ে যেত আর সেটি এমন এলাকা ছিল যেখানে সমুদ্র অথবা নদীর স্রোত বা ঢেউয়ের পানিও এসে যেত। তিনি বলেন আমরা হাঁটছিলাম আর অনেক উদ্বিগ্ন ছিলাম। এমত অবস্থায় এক পাশ থেকে এক ব্যক্তি ডাক দেয় যে উঁচু স্থানে বসেছিল। এরপর সে আমাদেরকে তার ঝুপড়িতে আশ্রয় প্রদান করে। কিছুক্ষণ পর আরো কয়েকজনের ডাক শুনতে পায়। মানুষ আমাদেরকে ডাকছিল আর কাছে আসার জন্য বলে যে চিফ ইমাম তোমাদের ফেরত ডেকে পাঠিয়েছে, সে তোমাদের বের করেছে। তোমাদের যাওয়ার পর থেকেই তার প্রচন্ড মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়। তখন সে বলে তাদেরকে ডেকে নিয়ে আসো, সম্ভবত তাদের বের করে দেওয়ার কারণেই আমার মাথা ব্যথা হচ্ছে। যা হোক তারা ফিরে যান। অর্থাৎ সে চিফ ইমাম পুরো গ্রামবাসীকে সমবেত করে। তিনি বলেন যে আমরা রাতে সেখানে তবলিগ করি আর 10-12 জন আহমদিয়া গ্রহণ করেন। চিফ ইমামের মাথা ব্যথা দূর হওয়ার জন্য আমরা সুরা ফাতেহার দম করি এবং আল্লাহর কৃপায় সেও আরোগ্য লাভ করে। আর এভাবে আল্লাহ তাআলা স্বয়ং আমাদের থাকার ব্যবস্থা করে দেন। কেবল এটিই নয় বরং কয়েকটি বয়াত দান করেন।
জারি করনে কা শুরু করনে কা ভি মৌকা মিলা।
তিনি সেখানে সিয়েরা লিওনে প্রিন্টিং প্রেস চালু করারও সুযোগ লাভ করেছেন। সেখানে বিশেষ মেশিন প্রেরণ করেন যা সে যুগে সেখানে স্থাপন করা হয়। প্রথমে সেখানে প্রেস সফল হচ্ছিল না, তাও তিনি অত্যন্ত সফলতার সাথে এটিকে পরিচালনা করেন। আর হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা এই প্রেসের কারণে তার অনেক প্রশংসাও করতেন। এরপর নাইজেরিয়ায় তার নিযুক্তি হয়। সেখানেও তিনি জামাতের প্রেস প্রবর্তন করেন এবং অত্যন্ত সফলতার সাথে তা পরিচালনা করেন। বরং সে দিনগুলোতে একটি দুর্ঘটনাও ঘটে। কাজ করার সময় প্রেসের একটি মেশিনে পড়ে তার একটি হাতের আঙ্গুল কেটে যায়। প্রচুর চিকিৎসা করান কিন্তু তা ভালো ছিল না। খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ সেই দিনগুলোতে সম্ভবত লন্ডনে ছিলেন। তিনি যখন জানতে পারেন তিনি তাকে বলেন যে লন্ডনে এসে চিকিৎসা করো, আল্লাহ তাআলার কৃপায় এরপর তা ভালো হয়ে যায় বা তিনি আরোগ্য লাভ করেন। অতঃপর রাকিম প্রেস যা এখানে প্রতিষ্ঠিত হওয়ার ছিল সে সময় তিনি এখানে ছিলেন। আর খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাকে বলেন তুমি এখানে প্রেস স্থাপনের চেষ্টা করো আর এর জন্য যে কমিটি গঠন করা হয় তাতে মুস্তফা সাবেদ সাহেব এবং মুবারক সাকি সাহেব ছিলেন, এতে তাকেও অন্তর্ভুক্ত করেন। এরপর এখানেও তখন থেকে প্রেস চালু আছে আল্লাহ তাআলার ফজলে। আফ্রিকার সিয়েরা লিওন এবং নাইজেরিয়ায় তিনি প্রায় 17 বছর জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেন। এরপর 1988 সনে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ আফ্রিকা সফরের সময় তাকে বলেন যে ক্যামেরুন যাও, সেখানে জামাতের সূচনা করো। অতএব বহু কষ্টে তিনি ভিসা পান। তিনি সেখানে যান এবং এক মাস ক্যামেরুনে অবস্থান করেন। সেখানে তবলিগের সুযোগও লাভ হয়। রেডিওতে তার সাক্ষাৎকার প্রচারিত হয় আর আল্লাহ তাআলার কৃপায় এই সফরের সময় একটি পরিবার বয়াত করার সৌভাগ্য লাভ করেন। 1988 সনে তিনি পাকিস্তানে ফিরে আসেন। এরপর লাহোরে মুরব্বি হিসেবে সেবা করার সুযোগ লাভ করেন। এখানেও বিভিন্ন উপলক্ষে জলসায় আসতেন, প্রাইভেট সেক্রেটারি দপ্তরে বিভিন্নভাবে সেবা করেছেন। 1991 সন থেকে নুসরত আর্ট প্রেসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। কিছুকাল পূর্বে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে অসুস্থ ছিলেন, তাই তিনি অবসর গ্রহণ করেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা এবং মাগফিরাত করুন, তার মর্যাদা উন্নীত করুন। তার এক কন্যা সন্তান রয়েছে, তাকেও আল্লাহ তাআলা ধৈর্য ও মনোবল দান করুন এবং তার স্ত্রীকেও দৃঢ় মনোবল এবং ধৈর্য দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر